আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এসপ্তাহের রিসালা দীর্ঘ হায়াত পাওয়ার ব্যবস্থাপত্র। উক্ত বিষয়বস্তু 19 রবিউল আউয়াল 1426 হিজরি 28 এপ্রিল 2005 সালে আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানের মদিনা করাচিতে অনুষ্ঠিত হওয়া আমির আলী সুনো দামাত বরকাতুল আলিয়ার বয়ান থেকে সংগৃহীত। আত্মারের দোয়া, হে আল্লাহ পাক, যে কেউ এই পুস্তিকা দীর্ঘ হায়াত পাওয়ার ব্যবস্থাপত্র পড়ে বা শুনে নিবে তাকে ইমান ও ক্ষমাময় এবং নেকিপূর্ণ দীর্ঘ হায়াত দান করে তার মা বাবা এবং পরিবার সহ বিনা হিসেবে ক্ষমা করো। আমিন। বিজাহিন নাবিয়িন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের প্রিয় এবং আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর অধিকারের দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় তোমাদের আমার উপর দরুদ শরীফ পাঠ করাটা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ হায়াত পাওয়ার ব্যবস্থাপত্র। হযরতে সাইয়েদুনা দাউদ আলাইহিস সালামের খিদমতে একজন সুন্দর নব দুলহা সাক্ষাতের জন্য উপস্থিত হল। সেখানে মালাকুল মওত আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। জিজ্ঞাসা করলেন এই যুবকটিকে, ইরশাদ করলেন আজকে তার বিবাহ হয়েছে, যেহেতু সে আমাকে সীমাহীন ভালোবাসে তাই আমার সাথে সাক্ষাৎ না করে নববধূর কাছে যাওয়াটা সমীচীন মনে করেনি, তাই সাক্ষাৎ করতে এসেছে। মালাকুল মওত আলাইহিস সালাম বললেন হে দাউদ আলাইহিস সালাম, এই দুলহার বয়স শুধুমাত্র 6 দিন বাকি আছে। এটা শুনে হযরত সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন। এই ঘটনার 7 মাস অতিবাহিত হয়ে গেল কিন্তু ওই যুবক মারা যায়নি। যখন মালাকুল মওত আলাইহিস সালাম আসলেন, হযরত সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাম বললেন হে মালাকুল মওত, ওই যুবক এখনো জীবিত আছে। মালাকুল মওত জবাব দিলেন যখন আমি 6 দিন পর তার রূহ কবজ করতে চাইলাম তখন আল্লাহ পাক ইরশাদ করলেন মালাকুল মওত আমার এই বান্দাকে ছেড়ে দাও, কারণ যখন সে হযরত দাউদ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে বাহিরে বের হলো তখন সে এক নিঃস্ব ফকিরকে দেখতে পেল, তখন তাকে তার যাকাত দিয়ে দিল। এই গরিব লোকটি খুশি হয়ে তাকে দীর্ঘ নেক হায়াত এবং জান্নাতে হযরত দাউদ আলাইহিস সালামের প্রতিবেশী হওয়ার দোয়া দিল। আমি দোয়া কবুল করে নিলাম এবং যুবকের 6 দিনের হায়াতকে 60 বছর লিখে দিলাম এবং আরো 10 বছর বাড়িয়ে তার জন্য জান্নাতে হযরত দাউদ আলাইহিস সালামের প্রতিবেশীও লিখে দিলাম। সুতরাং তুমি এই 70 বছর পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত তার রূহ কবজ করো না। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। হে আশিকানের রসুল, এই রহমতপূর্ণ ঘটনা থেকে আমরা অসংখ্য মাদানী ফুল পাই, যেমন বুজুর্গদের সাথে সাক্ষাৎ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। পূর্ববর্তী লোকেরা বুজুর্গদের সাথে সাক্ষাৎ করতে যেতেন, যেমন ওই নবদুলহা হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে সাক্ষাতের জন্য উপস্থিত হয়েছিলেন। সাদকা করার মাধ্যমে হায়াত বেড়ে যায়, যাকে দান করা হয় যদি সে খুশি মনে দোয়া করে তবে তার দোয়া কবুল হয়, অন্যের মুখ থেকে বের হওয়া দোয়া আমাদের হকে কবুল হয়। এই ব্যাপারে আলা হযরত ইমামে আহলে সুন্নত মাওলানা ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহির পিতার কিতাব আহসানুল ভিয়া লি আদাবি দোয়া এর মধ্যে রয়েছে, ওই মুখ দিয়ে দোয়া করো যেটা দিয়ে তুমি গুনাহ করো নাই, অর্থাৎ অন্যের মাধ্যমে দোয়া করালে সেটা কবুল হয়। এটাও জানা গেল যে যে একাকী দোয়া করে তার দোয়া কবুল হয়, যেমনি ভাবে আহসানুল ভিয়া লি আদাবি দোয়া এর মধ্যে রয়েছে অন্য কেউ যখন একাকী দোয়া করে সেটাও কবুল হয়। আমাদের দেশে অন্যের মাধ্যমে দোয়া করানোর ধরনটা কিছুটা এমন যে যতক্ষণ পর্যন্ত নাম না নিয়ে দোয়া করা হয় না দোয়া করানো ব্যক্তি সন্তুষ্ট হন না, এমনকি অনেক সময় অসন্তুষ্ট হয়ে যান। উদাহরণস্বরূপ একবার এক ইসলামী ভাই নাম ধরে দোয়া না করার কারণে আমির আলী সুন্নত দামাত বরকাতুল আলিয়ার উপর এতটাই অসন্তুষ্ট হয়েছেন যে দাওয়াতে ইসলামের সুন্নতে ভরা দিনী পরিবেশ ছেড়ে চলে গিয়েছেন। ঘটনাটা কিছুটা এরূপ যে তিনি তার অসুস্থ বাচ্চার জন্য দোয়া করানোর উদ্দেশ্যে আমাকে চিরকুট দিলেন, কিন্তু আমি ওই বাচ্চার আরোগ্যতার জন্য সকলের সামনে দোয়া করিনি। যখন আমি ওই ইসলামী ভাইকে বোঝানোর জন্য তার ঘরে গেলাম তখন তিনি আমাকে বললেন আমার বাচ্চা খুবই অসুস্থ ছিল আর আমি আপনাকে দোয়া করার জন্য চিরকুট দিলাম কিন্তু আপনি দোয়া করেননি। তখন আমার মন ভেঙে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম স্পিকারে সকলের সামনে নাম ধরে দোয়া করাটা কি জরুরি, এমনকি হতে পারে না যে আমি চিরকুট পরে আপনার বাচ্চার জন্য একাকী দোয়া করে দিয়েছি, যেমনটি আমার অভ্যাস যে যখন কেউ আমাকে দোয়া করার জন্য চিরকুট দেয় বা মৌখিক ভাবে বলে তখন আমি চুপি সারে দোয়া করে দিই, কারণ মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে যে দোয়া করা হয় সেটা তাড়াতাড়ি কবুল হয়। সুতরাং যদি আপনি কখনো কাউকে দোয়ার জন্য চিরকুট দেন বা মৌখিকভাবে এভাবে বলেন, আর তিনি যদি আপনার সামনে দোয়া না করে তবে তার ব্যাপারে এমনটি কখনোই ভাববেন না যে তিনি দোয়া করবেন না। মনে রাখবেন, যদি আপনি কাউকে দোয়ার জন্য চিরকুট দেন আর তিনি দোয়া করলেন না, তবে তিনি গুনাহগার হবেন না, কারণ কাউকে চিরকুট দেওয়ার কারণে তার উপর দোয়া করাটা ওয়াজিব হয়ে যায় না। তবে অবশ্য যদি তিনি দোয়া করে দেন তবে এটা তার ইহসান হবে। এটা এভাবে বুঝে নিন, যদি কেউ আমাকে দোয়ার জন্য বলল তবে আমি তার জন্য ইচ্ছাকৃতভাবে বা ভুলে যাওয়ার কারণে দোয়া করলাম না, তবে সেইভাবে আমার উপর কোনো গুনাহ হবে না। অবশ্য যদি আমি দোয়া করে দিই তবে আমার জন্য আখিরাতের উপকার হবে। দোয়াও একটি ইবাদত, বরং ইবাদতের মগজ। যেমনি ভাবে হাদিসের পাকে এসেছে, আর দোয়া ও মুখুল ইবাদা, অর্থাৎ দোয়া হল ইবাদতের মগজ। হে আশিকানে রসুল, যদি কেউ দোয়ার জন্য বলে তবে দোয়া করে দিন, কিছু ইসলামী ভাইয়ের দোয়ার জন্য বললে জবাব আসে, আমরা এটা যোগ্য কোথায় যে দোয়া করব, আমরা তো গুনাহগার। অথচ একটি রেওয়ায়েতে রয়েছে, ওই মুখ দিয়ে দোয়া করো যেটা দিয়ে তুমি গুনাহ করনি, অর্থাৎ অন্য কেউ তোমার জন্য দোয়া করবে। দেখুন, মানুষ তার মুখ দিয়ে মাযাল্লা, গীবত, চুগলি, মিথ্যা, গালিগালাজ, মনে কষ্ট দেয়া ইত্যাদি অনেক গুনাহ করে বসে, কিন্তু অন্যের মুখ তার জন্য পবিত্র হয়ে থাকে, কারণ সে অন্যের মুখ দিয়ে গুনাহ করেনি। সুতরাং যখন ওই পবিত্র মুখ দ্বারা দোয়া করা হবে তখন সেটা খুব তাড়াতাড়ি কবুল হবে। যে লোকেরা বলে যে আমরা এর যোগ্য কোথায় যে অন্যের জন্য দোয়া করব, কারণ আমরা গুনাহগার, অতএব এই ধরনের লোকদের নিকট আরজ হল সাক্ষাৎ করার সময় আমরা একে অপরকে সালাম করি এবং সালামও একটি দোয়া। এমনি ভাবে নামাজে সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, অর্থাৎ তোমার উপর নিরাপত্তা এবং আল্লাহ পাকের রহমত ও বরকত বর্ষিত হোক বলে থাকি, যেটা একটি দোয়া। মুস্তাহাব হলো এটাই যে নামাজ আদায়কারী যখন ডান দিকে সালাম ফিরায় তখন ডান দিকে নামাজি ও ফেরেশতাদের, আর যখন বাম দিকে সালাম ফিরাবে তখন বাম দিকে নামাজি ও ফেরেশতাদেরকে সালাম করার নিয়ত করবে। একটু চিন্তা করুন, যেহেতু আমরা নামাজে সালাম ফিরানোর সময় ফেরেশতাদেরকে সালাম করার নিয়ত করে তাদেরকে নিরাপত্তা দোয়া দিয়ে থাকি, অথচ ফেরেশতারা নিষ্পাপ, সুতরাং সাধারণ মুসলমানদের জন্য কেন দোয়া করতে পারবো না? আল্লাহ পাকের রাস্তায় সম্পদ ব্যয় করার মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা বয়ানের শুরুতে শুনেছেন যে হযরত দাউদ আলাইহিস সালামের সাক্ষাতের জন্য আগত দুলহা যখন ফিরে যাওয়ার সময় এক ফকিরকে নিজের যাকাত দিল এবং তার অন্তর খুশি করল, তখন সে তাকে দীর্ঘ নেক হায়াত এবং জান্নাতে হযরত দাউদ আলাইহিস সালামের প্রতিবেশী হওয়ার দোয়া দিল। আল্লাহ পাক ফকিরের দোয়া কবুল করলেন। আর এমনি ভাবে যেই দুলহার হায়াত একেবারে শেষ হয়ে যাচ্ছিল এবং তার খুশি আর মাত্র ৬ দিন বাকি ছিল, তার হায়াত ৭০ বছর বাড়িয়ে দেয়া হল। এছাড়া আখিরাতে হযরত দাউদ আলাইহিসসালামের প্রতিবেশিত দান করা হল। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাকের রাস্তায় দান করার মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়। এছাড়া যদি কোনো গরিবের অন্তর খুশি করতে পারা যায় আর সে যদি দোয়া করে তবে তার দোয়া কবুল হয়। এটাও জানা গেল যে আদব সহকারে কোনো বুজুর্গর সাক্ষাতে যায় তবে তিনি খুশি হন। যেমনি ভাবে হযরত দাউদ আলাইহিসসালাম ওই দুলহার প্রতি খুশি হয়েছিলেন, সেই কারণেই তো তার বাকি ৬ দিনের হায়াতের ব্যাপারে শুনে ব্যথিত হয়েছিলেন। এটাও জানা গেল যে ভালোদের প্রতি ভালোবাসা, তাদের সাথে সম্পর্ক এবং তাদের সংস্পর্শ অবশ্যই প্রভাবিত করে এবং দুনিয়া ও আখিরাতের ফয়েজ ও বরকত দান করে। যেমনি ভাবে হযরত দাউদ আলাইহিসসালামের প্রতি ভালোবাসা পোষণকারী দুলহার তার বরকত নসিব হয়েছিল। কোরআনে পাকেও ভালোদের সংস্পর্শ অবলম্বন করার হুকুম দেওয়া হয়েছে। অতঃপর ১১ পারা সূরা তওবার ১১৯ নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। কানজুল ইমানের অনুবাদ, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এটা স্পষ্ট যে এখানে সত্যবাদী দ্বারা উদ্দেশ্য হল আহলুল্লাহ, অর্থাৎ নেককার লোক, যারা আল্লাহ পাকের দরবারে মকবুল। এছাড়া হাদিসে পাকে রয়েছে, আল মারউ মাআ মান আহাব্বা, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথেই থাকবে। ভালোদের ভালো সংগঠন, হে আশিকানের রসুল, দাওয়াতে ইসলামী ভালো লোকদের একটি ভালো সংগঠন, এবং যারা এই ভালো সংগঠনে আসে আলহামদুলিল্লাহ স্বয়ং নিজেও ভালো হয়ে যায় এবং অন্যকেও ভালো বানিয়ে দেয়। আফসোস যে এই দিনী সংগঠনে আসার পর পুনরায় চলে যায়। অনেক সময় ওই বেচারা ভালোদের সংস্পর্শ থেকে বঞ্চিত হয়ে যায়। উদাহরণস্বরূপ নামাজে অলসতা করতে থাকে, সুন্নতের উপর আমল করার ব্যাপারে উদাসীনতার শিকার হয়ে যায়, তার মাথা থেকে পাগড়ি শরীফ সরে যায় এবং মাআযাল্লাহ চেহারা থেকে দাড়িও অদৃশ্য হয়ে যায়। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার শিক্ষা দিয়ে থাকে এবং তার আচলের সাথে সম্পৃক্ত করে থাকে। মনে রাখবেন, চাই দাওয়াতে ইসলামী যে কোনো বিভাগের জিম্মাদারের উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু এই ভালো সংগঠনকে কোনোভাবে ছাড়বেন না। ব্যাস নিজের এই মানসিকতা বানিয়ে নিন, দাওয়াতে ইসলামী আমার সংগঠন, দুনিয়ার কোন শক্তি আমাকে এই সুন্দর সংগঠন থেকে ছাড়াতে পারবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী পুরো বিশ্বে সত্যপন্থীদের বড় সংগঠন। আপনি যদি সত্যিকার অর্থে দাওয়াতে ইসলামী ওয়ালা হয়ে থাকেন, তবে এটির আদর্শ অনুসারে দিনের খিদমত করতে থাকুন। যদি আপনার দাওয়াতে ইসলামীর দিনী কাজের কোনো জিম্মাদারি না থাকে, বা আপনি বয়ান করতে জানেন না, বা পাগড়ি শরীফ পরিধান করতে পারছেন না, বা বাবরি চুল রাখতে পারছেন না, তবে কোনো অসুবিধা নেই। ব্যাস আপনি আপনার ঘরে ফয়জানের সুন্নাহ থেকে দরজ দেওয়া শুরু করে দিন, ইনশাআল্লাহ এর বরকত আপনি নিজেই দেখতে পাবেন। উৎসাহের জন্য এই প্রসঙ্গে একটি মাদানী বাহার উপস্থাপন করছি। ঘর দর্শের বরকত। আকুলার মিহার স্টার ভারতের এক ইসলামী ভাইয়ের পরিবার বদ মাঝাবিদের সাথে সম্পর্ক রাখার কারণে বদ আমলের পাশাপাশি বদ আকিদার প্রতিও ধাবিত ছিল। তার ঘরের সবাই মিলে টিভি দেখতে ব্যস্ত ছিল, আর তার ১৭ বছরের ছোট ভাই, যিনি দাওয়াতে ইসলামীর সুন্নতভরা ইজতিমায় আসা যাওয়াই ছিল, তিনি টিভির দিকে পিঠ করে উল্টো পথে হেঁটে তার কক্ষে প্রবেশ করল এবং তার কোনো জিনিস আলমারি থেকে বের করে সেই একই পদ্ধতিতে পুনরায় বের হল। তার এই আশ্চর্যজনক আচরণ দেখে সে রাগান্বিত হয়ে চিৎকার করল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে বাচ্চাদের মতো আচরণ করছো? সে তাদেরকে কোনো উত্তর না দিয়ে নিজের কক্ষে ঢুকে গেল। তার আম্মাজান তাদেরকে বুঝিয়ে দিলেন যে সে আমাকে বলেছে, আমি শপথ করেছি আগামীতে টিভি দেখব না। সে রাগ করে তার ছোট ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিল। সে ঘরের সবাইকে একত্রিত করে ফয়জানের সুন্নতের দরস শুরু করল। সে সেখানে বসত না, একদিন কাছে এসে বসে গেল, একটু শুনে দেখি দরসে কি বলা হয়। দরস শুনে খুব ভালো লাগলো, তাই প্রতিদিন ঘর দরসে অংশগ্রহণ করতে লাগলো। ধীরে ধীরে তার অন্তরের অন্ধকারত্ব দূর হতে লাগলো, এমনকি দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমায় উপস্থিত হতে লাগলো। আলহামদুলিল্লাহ, বিবেক আপন জায়গায় আসলো, বদ মাঝাবিদের সংস্পর্শ বিদায় হলো এবং চেহারায় দাড়ি সাজিয়ে নিল। এছাড়া বদ আকিদার বক্তব্য পেশকারী পদভ্রষ্ট করা ক্যাসেট যা কিনা খুব আগ্রহ সহকারে শুনত, এখন সেই জায়গায় মাকতাবুল মদিনার পক্ষ থেকে প্রাপ্ত সুনতভরা বয়ান শুনতে লাগল, হে আশিকানে রসুল, যদি আপনি দাওয়াত ইসলামের অন্যান্য দিনী কাজ করতে না পারেন, তবে কমপক্ষে প্রতিদিন নিজ ঘরে ফয়জানের সুনতের অধ্যায়, পেটের কুফলে মদিনা, ফয়জানে বিসমিল্লা, ফয়জানে রমজান, গীবতের ধ্বংসলীলা, নেকি দাওয়াত ইত্যাদি থেকে দরজ দেওয়া শুরু করে দিন। যদি আপনি পড়তে না জানেন, তবে কোনো অসুবিধা নেই, আপনার আপন ভাই বোন বা আম্মু আব্বু বা ঘরে যে কোনো সদস্যের মাধ্যমে দরজ দেওয়ার ব্যবস্থা করুন। এটাও অন্তরে গেঁথে নিন যে দরজ দীর্ঘক্ষণ পর্যন্ত দেওয়া জরুরি নয়, বরং শুধুমাত্র ৭ মিনিটই যথেষ্ট। যদি ফজরের নামাজের পর সবাই একসাথে হয়ে যায়, তবে সেই সময়, অন্যথায় দুপুরে খাবার খাওয়ার পর বা চা পান করার পর ঘরের সকল সদস্যকে একত্রিত করে দরজ দিন। যদি সকল সদস্য দরজ শোনার জন্য না বসে, তবে কোনো অসুবিধা নেই, যে কোনো একজন সদস্যকে শুনিয়ে দিন। দেখুন, যদি আপনি ধৈর্যশীল হন, তবে ঘরের কোনো না কোনো সদস্যের আপনার উপর অবশ্যই দয়া হবে এবং সে আপনার দরস শোনার জন্য বসে যাবে। আর যদি আপনি অট্টহাসি দিয়ে হাসেন বা দরস না শোনা ব্যক্তিদের বকাঝকা করেন, তবে হয়তো কেউ আপনার দরস শোনার জন্য বসতে পারে, তবে এরূপ পরিস্থিতিতে আপনি গুনাহগারও হতে পারেন। মনে রাখবেন, আপনার দরস শোনা ঘরের সদস্যদের উপর ফরজ বা ওয়াজিব নয়, সুতরাং কারো মনে কষ্ট না দিয়ে একেবারে সহনশীলতার সাথে দরজ দিন, ইনশাআল্লাহ এর বরকতে ঘরের সদস্যদের মন নরম হয়ে যাবে। বিশেষ করে মা স্বয়ং নিজে দরজ শুনবেন এবং ঘরের অন্যান্য সদস্যদের একত্রিত করে নেবেন, কারণ তিনি হলেন পুরো ঘরের কর্তা, আর এইভাবে আপনার ঘর দরজ ভালোভাবে চালু হয়ে যাবে। নেকামল পুস্তিকায়ও ঘর দরজের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু এতদ সত্ত্বেও ইসলামী ভাই এই ব্যাপারে অলসতার শিকার হয়ে যায়। যে ইসলামী ভাই ঘর দরসের ব্যাপারে অলসতা করে, সাধারণত সে ঘরের পক্ষ থেকে কাফেলায় সফর করার অনুমতি পায় না। যদি আপনি ঘর দরস শুরু করে দেন, তবে ইনশাআল্লাহ ঘরের সদস্যরা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন এবং আপনার জন্য কাফেলায় সফর করার রাস্তা সহজ হয়ে যাবে। আত্মারে দোয়া, হে আল্লাহ, যে ইসলামী ভাই বা ইসলামী বোন ঘর দরজ দেয়, তাদের সবাইকে এবং আমাকে জান্নাতুল ফেরদৌসে তোমার প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব দান করো। কিয়ামত পর্যন্ত যারা দাওয়াতে ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে ঘর দরজ দিতে থাকবে তাদের হকেও আমার এই দোয়া কবুল করো। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে রসুল, ঘর দরজ শুরু করার উদ্দেশ্য এটা নয় যে আপনি দাওয়াত ইসলামের অন্যান্য দিনী কাজ ছেড়ে দিবেন, বরং সেগুলো চলমান রাখুন, কারণ প্রত্যেক দিনী কাজের গুরুত্ব আপন জায়গায়। দেখুন, যদি আপনি কাফেলায় সফর করতে থাকেন তবে এর দ্বারা আপনার মাঝে ঘর দরজ দেওয়ার স্পৃহা বৃদ্ধি পাবে। যদি আপনি নেক আমল পুস্তিকার ঘর পূরণ করতে থাকেন তবে আপনার মাঝে তাকওয়া সৃষ্টি হবে। যদি আপনি এলাকায় দাওরা বাড়ায় নেকি দাওয়াতে অংশগ্রহণ করতে থাকেন বা মসজিদ দরস বা চোখ দরস ইত্যাদি দিতে থাকেন তবে এর বরকতে আপনার এলাকায় নেকি দাওয়াতে প্রচার প্রসার হবে। অতএব ঘর দরসের পাশাপাশি দাওয়াত ইসলামের অন্যান্য দিনী কাজসমূহ চলমান রাখুন এবং সেগুলো বাড়াতে থাকুন। পিতামাতাকে সম্মান করুন। ঘর দরস এবং দাওয়াত ইসলামের অন্যান্য দিনী কাজ করার পাশাপাশি বাবা মায়ের প্রতি খুবই সম্মান প্রদর্শন করুন। তাদের হাত ও পায়ে চুম্বন করুন, বিশেষ করে মায়ের পা চুম্বন করুন। একটি রেওয়ায়েতে এসেছে যে তার মায়ের পা চুম্বন করল, সে যেন জান্নাতের চৌখাট চুম্বন করল। ইনশাল্লাহ, এমনটি করার দ্বারা মা বাবার অন্তরে আপনার প্রতি ভালোবাসা বাড়বে, তাদের মধ্যে প্রশান্তি সৃষ্টি হবে এবং তাদের এই মানসিকতা তৈরি হবে যে আমাদের ছেলে দাওয়াত ইসলামের দিনী পরিবেশে ভালো জায়গায় যাচ্ছে। কারণ পূর্বে তো সে আমাদেরকে ধমকের স্বরে জবাব দিত এবং সঠিকভাবে কথা বলতো না, কিন্তু এখন মাশা আল্লাহ দৃষ্টি নত করে সালাম করে ঘরে প্রবেশ করে এবং আমাদের হাত পা চুম্বন করে। দেখুন, যখন মা বাবা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে তখন নিজেরাই বলবে, বাবা কাফেলায় সফর করো, বাবা ঘর দরস আরেকটু বাড়িয়ে দাও এবং প্রতিদিন দরস দিয়ে আমাদেরকে আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনাও ইত্যাদি ইত্যাদি। দীর্ঘ হায়াত পাওয়ার আকাঙ্ক্ষা। প্রিয় ইসলামী ভাইরা, আপনার বয়ানের শুরুতে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হওয়া একটি দুলহার ঘটনা শুনেছেন যে যাকাত দেওয়ার বরকতে তার হায়াত ৬ দিন থেকে বৃদ্ধি করে ৬০ বছর করে দেওয়া হয়েছে এবং তাকেও আরো ১০ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকালও অনেক লোক দীর্ঘ হায়াত পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে এবং এই ব্যাপারে অনেক সতর্ক থাকে। এমন মনে হয় যে মৃত্যুর জন্য কেউ প্রস্তুত নয়, এমনকি ১০০ বছরের বৃদ্ধও আজ বেঁচে থাকার ইচ্ছায় বসে আছে। অনেক বৃদ্ধা মাগফিরাতের দোয়া না করিয়ে অভাব দূর করতে এবং আয় রোজগারে বরকতের দোয়া করায়। এভাবে ধর্ণাঢ্য লোকেরাও রোজের বরকতের জন্য দোয়া করায়, অথচ আল্লাহ পাক তাদের অঢেল সম্পদ দান করেছেন, কিন্তু তাদেরকে এই ধরনের দোয়া করতে দেখা যায় যে আমার অমুক প্রজেক্ট যেন সম্পূর্ণ হয়ে যায়, আমি অমুক বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু করেছি সেটা যেন পরিপূর্ণ হয়ে যায়, আমার ঘরের কাজ অসমাপ্ত হয়ে রয়েছে সেটা যেন সম্পূর্ণ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এই ধরনের লোকদের চিন্তা করা উচিত যে ছোট বড় ঘর হতে থাকবে কিন্তু ঘরের মালিক কবরে চলে যাবে, সুতরাং আমাদের জান্নাতের সন্ধানে থাকা উচিত। দেখুন, দুনিয়াতে মাথা গুজানোর জায়গা এক পর্যায়ে হয়ে যায়, কিন্তু যদি আমাদের কাছে ভাড়া ঘর থাকে তবে আমাদের ইচ্ছা এবং দোয়া থাকে যে আমরা যেন প্রকৃত মালিকানা পেয়ে যাই। যদি ছোট ঘর হয় তবে বড় ঘরের আশা থাকে। তো এইভাবে আমরা দুনিয়ার ফ্ল্যাট ও ঘরের জন্য বেকার ঘুরতে থাকি এবং দোয়া করাই, হায় যদি জান্নাতের উঁচু মহলের প্রতি আমার দৃষ্টি হতো, হায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় জান্নাতের কোন অংশ নসিব হয়ে যেত। নিকটাত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করার বরকত। হে আশিকানে রসুল, অধিক নেকি করার নিয়তে দীর্ঘ হায়াত পাওয়ার আশা করাতে কোনো অসুবিধা নেই। দীর্ঘ হায়াত পাওয়ার একটি ব্যবস্থাপত্র হল নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করা। অতঃপর হাদিসে পাকে রয়েছে, নিকট আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ সম্পদ বৃদ্ধিকারী, পরস্পরের মাঝে ভালোবাসা দানকারী এবং সুদীর্ঘ হায়াত বৃদ্ধিকারী। এই হাদিসে পাকের মাধ্যমে জানা গেল যে নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করার দ্বারা আয় রোজগারে বরকত হয়, পরস্পরের মাঝে ভালোবাসার সৃষ্টি হয় এবং হায়াত বৃদ্ধি পায়। সুতরাং আপনার সাথে কারো সম্পর্ক ছিন্ন হয়ে যায় তো সম্পর্ক জুড়ে নিন। দুর্ভাগ্যবশত আজকাল খুব দ্রুত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যদি আপনার মা ও খালার মাঝখানে ঝগড়া থাকে তবে এর দ্বারা এই উদ্দেশ্য নয় যে আপনিও আপনার খালার সাথে ঝগড়া করবেন, তার গীবত করবেন, তার মন্দ নাম রাখবেন, বরং আপনি আপনার খালার সাথে সম্পর্ক অটুট রাখবেন। আর যদি এই বিষয়ে ভয় থাকে যে আম্মু জানলে ঘরের পরিবেশ খারাপ হয়ে যাবে, তবে আম্মু থেকে গোপন রেখে সম্পর্ক অটুট রাখুন। দেখুন, আপনার মা ও খালা পরস্পর বোন, আল্লাহ পাক যদি চান তবে উভয়ের মাঝে আপোষ হয়ে যাবে, কিন্তু আপনার এই অধিকার নেই যে খালাকে ভালো মন্দ বলা শুরু করে দেয়া। মনে রাখবেন, খালা আপনার রক্তের সম্পর্ক এবং মহরিমাতের অন্তর্ভুক্ত। এমনি ভাবে যদি আপনার আম্মু এবং নানির মাঝে অমিল হয়ে যায় তবে আপনি আপনার নানিজানের সাথে কখনোই সম্পর্ক নষ্ট করবেন না। অনুরূপভাবে যদি তালাকের কারণে মা বাবার মাঝে বিচ্ছেদ হয়ে যায় এবং মা যদি সন্তানকে বলে তোমাদের বাবার সাথে সাক্ষাৎ করতে যেও না, তখনও সন্তানদের বাবার সাথে সাথে সাক্ষাৎ করতে যেতে হবে। যদিও তালাকের পর স্ত্রী তার স্বামীর বিবাহ থেকে বের হয়ে যায়, কিন্তু সন্তানদের তার বাবার সাথে সম্পর্ক বহাল থাকে। এই কারণে বাবা মায়ের মাঝে তালাক হয়ে যাওয়ার পর যদি বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তখনও সন্তান তার পৈতৃক উত্তরাধিকার অংশ পায়। বোঝা গেল, বাবা মায়ের মাঝে তালাক হয়ে যাওয়ার পরও বাবার হক সন্তানের উপর বাকি থাকে। এরূপ পরিস্থিতিতে মা সন্তানকে লক্ষ্যবারও যদি বলে যে তোমার বাবার সাথে সম্পর্ক বিচ্ছেদ করো, তারপরেও সন্তানের তার বাবার সাথে ভালো আচরণ করতে হবে। যদি মায়ের বলার কারণে সন্তান তার বাবার সাথে মিলামেশা বন্ধ করে দেয় এবং তার থেকে দূরত্ব বজায় রেখে তাকে কষ্ট দেয়, তবে এমন আচরণ করাটা বেচারা বাবার উপর জুলুম করা হবে এবং সন্তান গুনাহগার হবে। সন্তান তার বাবার সাথে মিলামেশা করার কারণে যদি মা অসন্তুষ্ট হয় এবং তিনি কোনো কষ্ট পান, তবে এটা সন্তানের পক্ষ থেকে মাকে কষ্ট দেওয়া হবে না, বরং মা নিজেকে নিজে কষ্ট দেওয়া হবে। মনে রাখবেন, মা বাবা শরীয়তের সীমারেখায় থেকে সন্তানকে যেটা হুকুম দিবেন সন্তান সেটা মান্য করবে এবং অনুসরণ করবে, আর যদি শরীয়ত বিরোধী হুকুম দেয় তবে সন্তান সেটা গ্রহণ করবে না। প্রথমে সম্পর্ক জুড়ে নিন। প্রিয় ইসলামী ভাইরা, যদি আল্লাহ না করুক আপনি শরীয়তের অনুমতি ছাড়া আপন মা বাবা, ছেলে মেয়ে, খালা খালো, মামা, নানা নানি, দাদা দাদি, নাতি নাতনি, ছেলের ছেলে, নাতি নাতনি, মেয়ের ছেলে বা অন্যান্য আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছেন, তবে প্রথমেই তাদের সাথে সম্পর্ক জুড়ে নিন। যদি দিনী কারণে সম্পর্ক ছিন্ন করে থাকেন, উদাহরণস্বরূপ মা বাবা কাফির, তো এই ব্যাপারে ওলামায়ে কিরামের সাথে পরামর্শ করে নিন। মনে রাখবেন, কাফির বাবার সাথেও শরীয়তের সীমারেখায় থেকে উত্তম আচরণ করতে হবে এবং তাদের হুকুম মানতে হবে। তবে যে সকল বিষয়ে শরীয়ত হুকুম মানতে নিষেধ করেছেন সেগুলো মানা যাবে না। যেমন যদি বাবা কাফির হওয়ার পাশাপাশি অন্ধ হয় এবং সন্তানকে বলে যে আমাকে গির্জায় দিয়ে আসো, তবে এখন তার অনুসরণ করা যাবে না। আর যদি বলে যে গির্জা থেকে নিজের ঘরে নিয়ে আসো, তবে এখন তার অনুসরণ করতে হবে। যে সকল লোকদের মা বাবা মা'আযাল্লাহ কাফির, তাদের উলামায়ে কিরামদের থেকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত যে কাফির বাবা মায়ের সাথে কেমন আচরণ করতে হবে। এর পাশাপাশি কাফেলায় সফর করতে থাকা উচিত। এর বরকতে ইলমে দ্বীন শিখার স্পৃহা পাওয়া যায় এবং দ্বীনী কিতাব পড়ার এবং উলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাখার মানসিকতা তৈরি হয়। মনে রাখবেন, এমন নয় যে আপনি সম্পূর্ণ ইসলাম শুধুমাত্র তিন দিনের কাফেলায় শিখে যাবেন, তবে কিছু না কিছু ইলমে দ্বীন শিখার সুযোগ তো হয়ে যাবে এবং দ্বীনী কিতাব অধ্যয়নের উৎসাহ বাড়বে। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার বরকত। হে আশিকানের রসুল, আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করার বিষয়টা কতই না অপরূপ। হাদিসে পাকে রয়েছে, নিশ্চয় সকল নেকির মধ্যে দ্রুততম সওয়াব হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এমনকি ঘরের সদস্য যদি ফাসিকও হয়, এর সংখ্যা তখন বৃদ্ধি পায় যখন পরস্পরের মাঝে আত্মীয়তার সম্পর্ক বজায় থাকে। উদাহরণস্বরূপ, যদি মা'আযাল্লাহ বাবা মা অথবা ভাই বোন বা সন্তান সন্ততি বেনামাজি বা সিনেমা নাটক দেখে বা পর্দা করে না বা গান বাজনা শোনে বা দাড়ি মুন্ডন করে, অর্থাৎ ফাসিক, এতদ সত্ত্বেও তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, যেখানে দুনিয়াতে আত্মীয়তার বন্ধনের ভালো ফল পাওয়া যায়, যেমন হায়াত বেড়ে যাওয়া, সম্পদের মধ্যে বরকত হওয়া ইত্যাদি, সেখানে আখিরাতেও ইনশা আল্লাহ এর অনেক সওয়াব পাওয়া যাবে। আত্মীয়তার বন্ধনের বরকত সমূহতে একটি বরকত এটাও যে এর দ্বারা অভাব দূর হয়। যেমনি ভাবে হাদিসে পাকে রয়েছে, কোন ঘরের সদস্য এমন নেই যে পরস্পরের মাঝে আত্মীয়তার বন্ধন ঠিক রেখে অভাবী হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ঘরের সদস্যদের মাঝে ভালোবাসা অটুট থাকবে, অভাব তাদের কাছেও আসবে না। আজকাল প্রত্যেকের রোজগারহীনতা ও অভাবের অভিযোগ করতে দেখা যায়, কিন্তু এটা দেখে না যে ঘরের সদস্যদের প্রতি ভালোবাসা নেই। পরস্পরের মাঝে ঝগড়া ও বিবাদ, প্রতিদিন মা বাবার সাথে ঝগড়া হয়, ভাই বোনের পরস্পরের মাঝে মিলামিল হয় না ইত্যাদি ইত্যাদি। যখন এমনটা হবে তখন অভাব কিভাবে দূর হবে? হৃদয় বিদারক হলো এটাই যে যদি ব্যবসা মন্দ হয় তখন সাধারণত মানুষ এটাই মনে করে যে কেউ জাদু করিয়ে দিয়েছে। এরপর জাদুকরের কাছে যায় এবং জাদুকররা তড়িৎ বলে দেয় যে জাদুর প্রভাব ও বাধা বিপত্তি রয়েছে। এমনি ভাবে যদি ঘরে ঝগড়া হয় বা ছেলে অসুস্থ হয়ে যায়, তখন ধারণা করা হয় যে কোন নিকট আত্মীয় জাদু করেছে। এমনকি কিছু বোকাকে তো এমনও বলতে শোনা যায় যে আমার বাবা আমার উপর জাদু করে দিয়েছে, এবং কখনো কখনো বাবা বলে যে ছেলে আমাকে জাদু করেছে। মনে রাখবেন, সব লোক জাদুকর হয় না আলহামদুলিল্লাহ। সমাজে আল্লাহকে ভয় করে এমনও লোক আছে। শয়তান ঘরে প্রবেশ করবে না। দেখুন, শুধুমাত্র জাদুই পেরেশানির কারণ নয়, আমাদের অসতর্কতার কারণেও পেরেশানি ও বিপদ আপদ আসে। যেমন হাদিসে পাকে রয়েছে, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে তখন ঘরের সদস্যদের সালাম দিবে, নিশ্চয় তোমাদের মধ্যে কেউ যখন ঘরে প্রবেশ করার সময় সালাম দেয় তখন শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না। সুতরাং বিসমিল্লাহ পড়ে ঘরের সদস্যদের সালাম দিয়ে ঘরে প্রবেশ করুন, যাতে শয়তান প্রবেশ করতে না পারে। এমনি ভাবে ময়লা জায়গা ও ইস্তিনজাখানায়ও দুষ্ট জিন অবস্থান করে, তো তাদের থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে এই দোয়া শেখানো হয়েছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, অর্থাৎ আল্লাহর নামে, হে আল্লাহ, আমি নাপাকি এবং শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। সুতরাং শৌচাগারে প্রবেশ করার পূর্বে এই দোয়া পড়ে নিন, ইনশা আল্লাহ খারাপ জিন থেকে নিরাপদ থাকবেন। আজকাল লোকেরা বিভিন্ন ধরনের কাব্য এবং সম্পূর্ণ প্রবন্ধ মুখস্থ করে নেয়, এছাড়া MBA করে থাকে, কেউ MBBS, কেউ অ্যাডভোকেট হয়ে থাকে, তো কেউ অন্য কিছু। কিন্তু আফসোস, অসংখ্য লোকের ওয়াশরুমে যাওয়ার দোয়াও মুখস্থ নেই। যদিও কারো মুখস্থ থাকে, তবে সেটা সঠিক পদ্ধতিতে মুখস্থ নেই, এবং সঠিক পদ্ধতিতে মুখস্থ করার জন্য কোন আলিম বা কারি সাহেবকে শোনানোর তৌফিক হয় না। যদি আপনি ওয়াশরুমে যাওয়ার সময় এই দোয়া না পড়েন, তবে ভেতরে থাকা জিন আপনাকে পেরেশানিতে ফেলতে পারে এবং আপনি জাদুকরদের কাছে যাওয়ার চক্করে পড়বেন। আর কখনো কখনো জাদুকরও জানে না এই জিন তাকে কোথায় খুঁচিয়েছে। যদি আপনি এই দোয়া পড়ে ওয়াশরুমে যান, তবে দুষ্ট জিন থেকে আপনি নিরাপদ থাকবেন, এমনকি জিন সতরও দেখতে পাবে না, কারণ দোয়ার শুরুতে বিসমিল্লাহ এর শব্দ রয়েছে। আর হাদিসে পাকে এই প্রসঙ্গে রয়েছে যে যদি বিসমিল্লাহ পড়ে সতর খোলা হয় তবে অবাধ্য জিন সতর দেখতে পাবে না। নিজের হাতে মুসিবত নিয়ে আসা ব্যক্তির চিকিৎসা নেই। প্রিয় ইসলামী ভাইরা, যদি কেউ দোয়া না পড়ে ওয়াশরুমে যায় এবং চায় যে অনিষ্ট জিনের অনিষ্টতা থেকে নিরাপদ থাকবে, তবে প্রবাদ রয়েছে, খুদ কারদা রা ইলাজে নেস্ট, অর্থাৎ নিজের হাতে মুসিবত নিয়ে আসা ব্যক্তির চিকিৎসা নেই। এটাকে এভাবে বুঝে নিন যে যদি কেউ জোরে জোরে নিজের মাথা দেয়ালে আঘাত করে, আর এটাও চায় যে মাথা না ফাটুক, তবে এমনটা হতে পারে না, বরং দেয়ালে মাথা আঘাত করার কারণে মাথাও ফাটবে এবং সেলাইও করতে হবে। আর যদি দেয়ালে মাথা জোরে আঘাত করা হয় তবে মগজও বের হবে এবং মারাও যাবে। কোন রোগ চিকিৎসাবিহীন নয়। প্রিয় ইসলামী ভাইরা, নিশ্চয় আল্লাহ পাক যদি চান তবে তাবিজ ও আমলিয়াত প্রভাব বিস্তার করে, অন্যথায় প্রভাব বিস্তার করে না। অনুরূপভাবে ওষুধের মধ্যেও নিজস্ব কোন প্রভাব নেই, আল্লাহ পাক চাইলে তখন আরোগ্য লাভ করে। আজকাল ডাক্তাররা চিকিৎসা করে করে রোগীর নিঃশ্বাস বের করে ফেলে, আর অবশেষে বলে যে এই রোগের কোন চিকিৎসা নেই। অথচ এই প্রসঙ্গে হাদিসে পাকে রয়েছে, আল্লাহ পাক এমন কোন রোগ দেননি যেটার পাশাপাশি সেটার চিকিৎসা দেননি। যেমনি ভাবে কিছু ডাক্তারকে এটা বলতে শোনা যায় যে অমুক রোগের কোন চিকিৎসা নেই, এমনি ভাবে কিছু লোককে যখন কোন দিনী কথা বলা হয় তখন বলে, সাহেব, এমন তো কোন হাদিসে নেই। এই ধরনের লোকদের উদ্দেশ্য বলবো, সমস্ত হাদিস কি তিনি দেখেছেন? নিঃসন্দেহ নয়। সুতরাং তাদের এই ধরনের বলা উচিত যে এই ধরনের কোন হাদিস আমার দৃষ্টিতে পড়েনি। অনুরূপভাবে ডাক্তারদেরও এটাই বলা উচিত যে আমাদের কাছে অমুক রোগের চিকিৎসা নেই, বা এখনো পর্যন্ত ডাক্তারের কাছে অমুক রোগের চিকিৎসা পাওয়া যায়নি। এমনটি কখনো বলবেন না যে অমুক রোগের চিকিৎসাও নেই, অমুক রোগের চিকিৎসাই নেই। হে আশিকানের রসুল, আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনদের আত্মীয়তার বন্ধন অটুট এবং উত্তম আচরণ করা উচিত। এর বরকতে ইনশা আল্লাহ আমাদের অনেক উপকার হবে। উৎসাহের জন্য কতিপয় হাদিসে মোবারকা উপস্থাপন করছি। আত্মীয়তার বন্ধন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয়তার বন্ধন উত্তম চরিত্র এবং প্রতিবেশীদের সাথে ভালো আচরণ শহরকে আবাদ এবং হায়াত বৃদ্ধি করে, মন্দ মৃত্যু ও বিপদ থেকে মুক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুন্দর আচরণের কাজ হল মন্দ মৃত্যু বিপদ আপদ এবং ধ্বংস থেকে বাঁচিয়ে রাখা, এবং দুনিয়াতে এহসানকারী আখিরাতেও এহসানকারী হবে, সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কল্যাণময় কাজ মন্দ মৃত্যু থেকে বাঁচায়, গোপন দান আল্লাহ পাকের কুদরতি রাগকে নিভায়, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ হায়াতের মধ্যে বরকত হওয়ার মাধ্যম, প্রত্যেক উত্তম আচরণ সাদকা। যে দুনিয়াতে এহসানকারী হবে সে আখিরাতে এহসান পাবে, যে দুনিয়াতে মন্দ কাজ করে সে দুনিয়াতেই মন্দই দেখবে, এবং সর্বপ্রথম যে জান্নাতে গমন করবে সে হলো ভালো আচরণকারী। প্রিয় ইসলামী ভাইরা, আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াতে ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। ইনশা আল্লাহ আত্মীয়তার বন্ধন অটুট, উত্তম চরিত্র এবং প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করার মানসিকতা তৈরি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।